বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 6 সেপ্টেম্বর, 22 ভাদ্র এবং ফার্সি 15 শাহরিভার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে, ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর তৎপরতা বেড়ে যাওয়ার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবানের বিজয় দাবি, মাজারি শরীফে পণ্যবন্দী বহু মার্কিন নাগরিক, আমেরিকায় তোলপাড়। ইসরায়েলের কারাগারে ভেঙে পালিয়েছেন ফিলিস্তিনের 6 বন্দী, ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী হত্যার ঘটনায় 1 মুসলিম আটক। বাংলাদেশে নিবন্ধন ছাড়া নিউজ পোর্টাল এবং আইপিটিভি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রুল দিয়েছে হাইকোর্ট। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার না করতে আদালতের নির্দেশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় বিজয় দাবি করেছে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ বলেছেন, এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের দেশ পুরোপুরি যুদ্ধের ডামাডোল থেকে মুক্তি পেল। তবে তালেবান বিরোধী জাতীয় প্রতিরোধ ফ্রন্ট পাঞ্জশির উপত্যকায় লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রতিরোধ ফ্রন্ট বলেছে, তারা সেখানকার কৌশলগত স্থানগুলোতে অবস্থান ধরে রেখেছে এবং তালেবানের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। অন্যদিকে জাতীয় প্রতিরোধ ফ্রন্টের নেতা আহমদ মাসুদ এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে কোথায় রয়েছেন তা জানা যায়নি। তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর সালে পালিয়ে যান। সর্বশেষ খবরের অনুযায়ী তিনি কাবুলে ছিলেন। আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজারি শরীফ শহরে 100 মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান। তিনি জানান, 6 বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকা আনা হচ্ছিল, কিন্তু তালেবান বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ম্যাককাউল বলেন, গত কয়েকদিন ধরে এসব বিমানকে আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশ কিছু আফগান নাগরিকও রয়েছেন যাদেরকে উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বলেন, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণ্যবন্দি করে রেখেছে তালেবান। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে গতকাল এসব কথা বলেছেন ম্যাককাউল। ইহুদিবাদী ইসরায়েলের একটি কারাগার থেকে গত রাতে অন্তত 6 ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনার পর ইহুদিবাদী সেনারা পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের আটকের জন্য সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যাওয়া 6 জনের মধ্যে 5 জন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সদস্য, বাকি একজন ফাতা আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য। 6 ফিলিস্তিনের মধ্যে 5 জন পশ্চিম তীরের জেনিন শহরের এবং একজন দেইর আল বাশার শহরের অধিবাসী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সম্ভবত আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্য দিয়ে পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে গত কয়েক মাস ধরে তারা ওই টানেল খুঁড়েছেন। দৃশ্যত মনে হচ্ছে এ সমস্ত বন্দীকে কারাগার থেকে পালানোর পর তারা অপেক্ষমান একটি গাড়িতে করে চলে যান। দখলদার ইসরায়েলের শীর্ষ মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী আভি হার ইভানকে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক মুসলমানকে আটক করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বিজ্ঞানী যে হোটেলে ছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানোর জন্য হাসান ঈদ নামের এক মুসলমানকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি অ্যাটর্নি জেনারেলের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। আরব মুসলমান তথা ফিলিস্তিনিদের ওই অভিযান সোর্ড অব কুদস অভিযান নামে পরিচিত। ওই অভিযানের সময় ইসরায়েলের আকরা শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আভি হার ইভান তখন ওই হোটেলে ছিলেন। ইসরায়েলি গণমাধ্যমে এর আগে বলা হয়েছিল আগুন ও ধোঁয়ার কারণে তিনি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে সরকারি নিবন্ধন ছাড়া নিউজ পোর্টাল, আইপিটিভি এবং নিউজ সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশে সরকারি নিবন্ধন ছাড়া নিউজ পোর্টাল, আইপি টেলিভিশন ও নিউজ সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিধিমালা কেন তৈরি করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে এই রুলে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে 2 সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপিটিভি ও নিউজ সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধের নির্দেশনা চেয়ে সিলেটের বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম গত মাসে এই রিটটি দায়ের করেন। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। গত 1 সেপ্টেম্বর দেয়া এই রুলের বিষয়টি আজ সোমবার কাজ করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পরে আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন গণমাধ্যমকে বলেছেন, অনেক সময় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এসব খবর মূলত অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপিটিভি ও ফেসবুক পেজে দেখা যায়। এসব ঘটনা অহরহ ঘটছে, এতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব যুক্তিতে রিটটি দায়ের করা হলে আদালত ওই রুল জারি করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে দেশে একটি সত্যিকারের নির্বাচন কমিশন গঠনের জন্য জাতীয় সরকার গঠন করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজ রাজধানী ঢাকায় এক স্মরণসভায় তিনি বলেন, সত্যিকারের নির্বাচন কমিশন গঠন করতে হলে আমাদেরকে জাতীয় সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সরকার নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ রেহানা, তার ছেলে তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, বিএনপি যারা আছে তাদের নিয়ে আর আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের নিয়ে জাতীয় সরকার করেন। ওদিকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে বিভ্রান্তকর ও উল্টাপাল্টা কথাবার্তা না বলতে অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন মামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কলকাতা সহ রাজ্যের 5টি থানায় দায়ের হওয়া 5টি মামলা প্রসঙ্গে আজ এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুভেন্দু অধিকারী আদালতে আবেদন জানান, হয় মামলাগুলো খারিজ করা হয় অথবা সিবিআই তদন্ত হোক, কারণ প্রত্যেকটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তাঁর দাবি। ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ভাটগাঁও এলাকায় জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে একটি থানার ভিতরে খ্রিস্টান পুরোহিতকে মারধর করেছে ডানপন্থী হিন্দু জনতা। গতকাল রায়পুরের পুরাতন বস্তি থানায় ওই ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে ডানপন্থী হিন্দু জনতা জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে রায়পুরের একটি থানার ভিতরে খ্রিস্টান পুরোহিতকে মারধর করেছে। গতকাল রোববার রায়পুরের পুরাতন বস্তি থানায় ওই ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ জনতা ও পাদ্রির সঙ্গে থাকা লোকেদের মধ্যে থানা চত্বরে হাতাহাতি হয়। যখন পাদ্রিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিছু স্থানীয় ডানপন্থী হিন্দুত্ববাদী নেতাও কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছান। পুলিশ ভাটগাঁও এলাকায় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ পেয়েছিল। ক্ষুব্ধ অভিযোগকারীরা ধর্মান্তর করানো লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানা ঘেরাও করে। ভাটগাঁও এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের কিছু অন্যান্য সদস্যের সাথে পাদ্রির আগমনের ফলে জনতা এবং জিজ্ঞাসাবাদের জন্য ডাকা ব্যক্তিদের তীব্র তর্কাতর্কি শুরু হয়। পুলিশ এ সময় উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। অভিযোগকারী নেতারা থানায় বিক্ষোভ প্রদর্শন করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তারা পাদ্রি ও তার সমর্থকদের গ্রেপ্তারের দাবি জানান। পাদ্রিকে থানা কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কর্মকর্তারা বলেন, বিক্ষুব্ধ জনতা পাদ্রির উপরে আক্রমণ করে। এনডিটিভি জানিয়েছে, ওই ঘটনার একটি ভিডিওতে প্রকাশ, কিছু ব্যক্তি পাদ্রিকে জুতো দিয়ে আঘাত করছে। অতিরিক্ত পুলিশ সুপার শহর তারকেশ্বর প্যাটেল বলেন, আমরা আগে কোনো অভিযোগ পাইনি। দুই গ্রুপের মধ্যে মারামারির সময় থানার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন আমরা অভিযোগ খতিয়ে দেখছি। আমরা এতে যা পাবো তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি আমলে নিয়ে পুলিশ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণকে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার দিতে হবে। প্রতিরক্ষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইমরান খান আজ একথা বলেন। তিনি বলেন, কাশ্মীরি জনগণের ভাগ্য নির্ধারণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাশ হয়েছে তা কার্যকর করার বাধ্যবাধকতা রয়েছে দিল্লির। ইমরান খান বলেন, আমরা আমাদের পক্ষ থেকে মৌলবাদী ভারতের প্রকৃত চেহারা উন্মোচিত করার কাজ অব্যাহত রাখব। ১৯৬৫ সালে ৬ সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু এবং নিহতদের স্মরণে পাক সরকার আজ প্রতিরক্ষা দিবস পালন করছে। ইমরান খান বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে কখনো ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি মেনে নেয়নি এবং তারা নিকট অতীতে পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারেই বলেছেন, সৌদি আরবের গভীরে সাম্প্রতিক হামলার জন্য ১৬টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। জেনারেল সারেই বলেন, সৌদি আরবের আগ্রাসনের জবাব দিতে আমাদের সামরিক বাহিনী অপারেশন ব্যালেন্স ডিটারেন্স নামে সপ্তম অভিযান চালায়, যার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক ঘাঁটি। তিনি বলেন, সৌদি আরবের জেদ্দা, জিজান এবং নাজরান অঞ্চলে অবস্থিত আরামকো তেল স্থাপনা সহ সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য ৫টি বাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২টি সামাদ ৩ ড্রোন ব্যবহার করা হয়। এছাড়া দাম্মামের রাস আল তানুরার আরামকো তেল স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হয় ৮টি সামাদ ৩ ড্রোন ও ১টি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। জেনারেল সারি বলেন, সফলভাবে এসব অভিযান চালানো হয় এবং লক্ষ্য অর্জিত হয়েছে। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী শনিবার রাতে সৌদি আরবের গভীরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে যে হামলা চালিয়েছে তাতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা ও ব্রিটেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইয়েমেনিদের ওই হামলাকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ ধরনের হামলার কারণে সৌদি আরবে বসবাসরত ৭০,০০০ মার্কিন নাগরিক সহ দেশটির সাধারণ জনগণের জীবন ঝুঁকির মুখে পড়েছে। ব্লিংকেন আরও বলেন, দ্রুত ও পরিপূর্ণ যুদ্ধবিরতির জন্য আমরা আবারও হুতিদের প্রতি আহ্বান জানাই। তাদেরকে আন্তঃসীমান্ত হামলা এবং ইয়েমেনের ভেতরে হামলা, বিশেষ করে মারি প্রদেশে হুতিদের সামরিক অভিযান বন্ধ করতে হবে। এসব হামলার কারণে ইয়েমেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং দেশটিতে মানবিক সংকট প্রকট হচ্ছে বলে অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন। একইভাবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলার নিন্দা জানিয়েছে। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব হুতি প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন। এই হামলায় ইন্ধন দেওয়ার জন্য তিনি ইরানকে দায়ী করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর তৎপরতা হঠাৎ বেড়ে গেছে। তাদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সমগ্র বিশ্বের গণমাধ্যমগুলোর নজর যখন আফগানিস্তানের তালেবানের দিকে, তখন সাম্প্রতিক দিনগুলোতে ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর তৎপরতা হঠাৎ বেড়ে গেছে। আইএস জঙ্গিরা গতকাল ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে হামলা চালিয়ে 7 পুলিশ সদস্যকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরও অনেকে। এদিকে ইরাকের সূত্রগুলো জানিয়েছে, বাবেল প্রদেশের উত্তরে জারেফ আল নাসর এলাকায় সন্ত্রাসীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার শাহাবির একজন কমান্ডার শহীদ হয়েছেন। হাশদার শাহাবির একজন কমান্ডার জানিয়েছেন, ইরাকের বিভিন্ন শহরে সম্প্রতি আইএস জঙ্গিদের হামলা বেড়ে গেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এসব সন্ত্রাসীরা নতুন করে অস্ত্রশস্ত্র হাতে পেয়েছে এবং বিগত সময়ের তুলনায় এরা আরও নৃশংস ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইরাকে আর মাত্র প্রায় 1 পর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বলা হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল কিংবা একে প্রভাবিত করার জন্যই আইএস জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠেছে এবং ইরাককে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সে কারণে কারা সন্ত্রাসীদেরকে সমর্থন যোগাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ধারণা করা হচ্ছে ইরাকে যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে তা অনেকের কাছেই অসহ্যকর এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে। এ কারণে হঠাৎ ইরাক অস্থিতিশীল হয়ে উঠেছে। বলা যায় হঠাৎ আইএস জঙ্গিরা তৎপর হয়ে ওঠার পেছনে কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, হামলা চালিয়ে ইরাককে নিরাপত্তাহীন করে তোলা এবং হাশদার শাহাবির দুর্বলতা বা অক্ষমতা প্রমাণ করা, যাতে আসন্ন নির্বাচনে তাদের সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়। কারণ সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের সমর্থকরা ইরাকে হাশদার শাহাবির জনপ্রিয়তা সম্পর্কে খুব ভালোভাবে অবহিত আছে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে হামলা চালিয়ে এমনভাবে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়া যাতে সেদেশে মার্কিন সেনাদের উপস্থিতির পক্ষে যুক্তি দাঁড় করানো যায়। আইএস জঙ্গিদের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে মোস্তফা আল কাজিমি সরকারের উপর থেকে চাপ কমানো। কেননা ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ চায় সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সংসদে যে প্রস্তাব পাশ করা হয়েছিল তা বাস্তবায়ন হোক, কিন্তু কাজেমি সরকার এখনই এই প্রস্তাব বাস্তবায়নের বিরোধী। তাই সন্ত্রাসীরা হামলা অব্যাহত রেখে মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজনীয়তা প্রমাণের চেষ্টা করছে যাতে সরকারের ওপর চাপ কমে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে সরকার। এ ঘোষণায় আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকগণ। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১৩টি জেলা বন্যা কবলিত থাকায় সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া অনেক প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাওয়ায় সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাদান চ্যালেঞ্জের মুখে পড়েছে। অনেক জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখনই ক্লাস শুরু করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে টাঙ্গাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা রেডিও তেহরানকে জানান,
মানে আমাদের সদরে এফেক্টিভ থাকলেও সেটা শ্রেণীকক্ষে পানি ঢোকে নাই আর কি, বুঝতে মাঠে বা আশেপাশে পানি আসছে শ্রেণীকক্ষ এবং পানি ঢোকে নাই এখন আর কি। হ্যাঁ, আপাতত কোনো সমস্যা হবে না দেখতে আর কি, আপাতত হবে না, যে অবস্থায় আসছেন এখন বন্যা আরো পানি বেড়ে তখন পরিস্থিতির দিকে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।
বিভিন্ন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কুড়িগ্রামে বন্যা কবলিত চিলমারিতে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে, রৌমারিতে ৪টি স্কুল নদীতে বিলীন হয়ে গেছে, বন্যার পানি উঠেছে ২৩টি প্রাথমিক ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে। তবে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরিচালনার উপযোগী করতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি হাই স্কুলে বন্যার পানি উঠেছে, এ কারণে বিদ্যালয়গুলোতে পাঠদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বন্যার পানি ওঠায় রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের চক রাজাপুর ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠান খোলা অনিশ্চিত হয়ে পড়েছে। মুন্সিগঞ্জের লোহজঙ্গ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পদ্মার ভাঙ্গনের মুখে রয়েছে, যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে এসব শিক্ষা প্রতিষ্ঠান। পাবনার চাটমোহরে ২২০টি প্রাথমিক ও ৮৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে, ১২ সেপ্টেম্বরের মধ্যে পানি কমে না এলে এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু করা সম্ভব হবে না। অনুরূপভাবে শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে, এখানকার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে ডুবে গেছে। চৌহালিতে যমুনা নদীর ক্রমাগত ভাঙ্গনে গত ১.৫ বছরে প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে, এর মধ্যে গত ২ সপ্তাহে ৫টি প্রাথমিক বিদ্যালয়ে গ্রাস করেছে যমুনা নদী, আর ২৩টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। নাটোরের সিংড়া উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে, যাতায়াতের রাস্তা ও খেলাধুলার মাঠ ডুবে রয়েছে, ১২ সেপ্টেম্বরের মধ্যে পানি না কমলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। ওদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়েছে, এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি বন্যায় ২৮টি সরকারি প্রাথমিক ও ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পানি উঠেছে। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা আশা করছেন আগামী ১ সপ্তাহের মধ্যে বন্যার পানি নেমে যাবে, তা না হলে পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সবশেষে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবানের বিজয় দাবি, ইসরায়েলের কারাগার ভেঙে পালিয়েছেন ফিলিস্তিনের ৬ বন্দি, বাংলাদেশে নিবন্ধন ছাড়া নিউজ পোর্টাল এবং আইপিটিভি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রুল দিয়েছে হাইকোর্ট, ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার না করতে আদালতের নির্দেশ। শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।